আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
বাংলাদেশে 2024 সালের নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের মধ্য দিয়ে। এই পরিবর্তন নিয়ে হচ্ছে অনেক ধরনের আলোচনা সমালোচনা। শিক্ষক ও শিক্ষাবিদদের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে কথা বলছেন অভিভাবক এবং বাবা মায়েরাও। বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের নতুন এই শিক্ষাক্রম বিষয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন বর্তমানে অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণারত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক গৌতম রায়। আজ থাকছে সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব। এসবিএস বাংলায় আপনাকে আবারও স্বাগত জানাই। আমরা দেখতে পেয়েছি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিষয় নিয়ে বেশ বিতর্ক হচ্ছে, যেমন আপনি যেটা বললেন যে বিজ্ঞান বইয়ের কিছু সংযুক্তি নিয়ে অনেকেই ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য করছেন, অনেক প্যারেন্টসরা আবার দেখলাম যে তারা বেশ খুশিও এই এই বদলে, কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেক শিক্ষকরা বলছেন যে না, এই জিনিসগুলোর জন্য তারা হয়তো এখনও প্রস্তুত না। এ প্রসঙ্গে আপনার আর কোনো মতামত আছে কিনা?
আমার মতামত এইরকম, যেমন ধরেন আপনি প্যারেন্টসদের কথা বললেন, প্যারেন্টসদের অনেকেই খুশি আবার অনেকেই কিন্তু অখুশি। খুশি হতে যে সমস্ত প্যারেন্টস মনে করছেন যে শুধু পরীক্ষা, শুধু বইয়ের পড়ালেখা, এর বাইরে শিশুরা যাতে নিজেরা কিছু কাজ করতে পারে, তো সেরকম বেশ কিছু বিষয় কিন্তু আমরা দেখছি যে শিশুরা হাতে কলমে কাজ করছে, তো সেই জায়গা থেকে প্যারেন্টসরা খুশি। আবার অনেক প্যারেন্টস অখুশি বা অনেক শিক্ষক অখুশি, কারণ হচ্ছে যে পড়ালেখার যে ট্রেডিশনাল চিন্তাটা আমাদের মাথায় আছে যে শিশুরা বই পড়বে, তারা লিখবে, পরীক্ষা দিবে, সেই জায়গা থেকে এক ধরনের বিচ্যুতি বা একটা ভিন্ন ধরনের কাজ তারা দেখতে পাচ্ছে। তো তারা হয়তো সন্দিহান যে এটা আসলেই তাদের সন্তানদের জন্য ইতিবাচক কোনো কিছু বই আনবে কিনা।
মানে ট্র্যাডিশনাল জায়গা থেকে, ট্র্যাডিশনাল ওয়েতে আমরা যা দেখে এসেছিলাম এতদিন ধরে, তার থেকে একটু ডিফারেন্ট কিছু এবার দেখা যাচ্ছে,
তার থেকে ডিফারেন্ট কিছু তারা দেখতে পাচ্ছেন, ফলে তারা সেই জায়গাতে সন্দিহান। এখানে আমি একটু আগে যে কথাটা বললাম যে আমাদের একটা প্রবণতা হচ্ছে যে সবকিছু পাঠ্য বই বা স্কুলের মাধ্যমে শেখানো, তো এই কারিকুলামে সেটার একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে। যে আমি যে উদাহরণটা দিলাম একটু আগে, যে এখানে জীবন জীবিকা, শিল্প সংস্কৃতি অনেক কিছুই আছে, বরং বিজ্ঞানের বিষয় কমে যাচ্ছে, গণিতের অনেক কিছু আরো হয়তো দেওয়া যেত, কিংবা যারা সামাজিক বিজ্ঞান মানে রিলেটেড অনেক কিছু দেওয়া যেত, কিন্তু যে বিষয়গুলো দেওয়া হচ্ছে সেটাকে আমি যদি এভাবে চিন্তা করি যে কারিকুলাম যে শব্দটা বা শিক্ষাক্রম যে শব্দটা বলি, এর সাথে আরো বেশ কিছু বিষয় জড়িত থাকে, যেমন কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, হিডেন কারিকুলাম, এরকম আরো অনেক বিষয় আছে। তো কারিকুলাম এবং পাঠ্যসূচিত কিছু বিষয় থাকবে, কিছু বিষয় শিক্ষকদের জন্য যে মডিউল বা ইনস্ট্রাকশন বা গাইডলাইন থাকে সেখানে থাকবে, এবং শিক্ষকরা বিদ্যালয়ে সমন্বিত ভাবে সেই জিনিসগুলো তারা মানে বাস্তবায়ন করবেন। শিক্ষার্থীরা কিছু বিষয় তারা বই থেকে শিখবে এবং শিক্ষক বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে সেখানে সেই জিনিসগুলো তাদেরকে হাতে কলমে শেখাবেন। কিন্তু সবকিছু যখন কারিকুলামে চলে আসে তখন সেটা নিয়ে আসলে প্রশ্ন জাগাটা স্বাভাবিক, যে আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে কিছু সাবজেক্ট, কিছু কন্টেন্ট আমরা ধরে নিই যে আসলে এটা শিক্ষার্থীদের পড়তে হবে, এবং এটা যদি আপনি অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড যাদের উদাহরণ দেওয়া হচ্ছে যে আমরা তাদেরটা দেখেছি, সেখানেও যদি দেখেন তারা অনেক কিছু কিন্তু স্কুলে করছে, স্কুলে পড়ালেখা করছে, তো পড়ালেখাটাকে বাদ দিয়ে আসলে কিছু না। তো সেই জায়গা থেকে আসলে এক ধরনের সন্দেহ অনেক অভিভাবক অনেক শিক্ষকদের মধ্যে তৈরি হয়েছে।
আচ্ছা, হ্যাঁ, এটাই। যেমন আরেকটা বিষয় খুব অনেক চলে আসছে সামনে, যেটা সেটা হচ্ছে যে পাঠ্য বইয়ে শিক্ষার্থীদের বিশেষ করে যে এলজিবিটি কিউ সম্প্রদায়ের মানুষদের প্রসঙ্গটা নিয়ে আসা নিয়ে বা তাদেরকে তাদের সম্পর্কে জানার জন্যে শিক্ষার্থীদের যে উৎসাহ দেওয়া হচ্ছে, এটা নিয়ে অনেক বাবা মাই আমি বলবো যে তাদের আশঙ্কা প্রকাশ করছেন নানা রকম, তো এই প্রসঙ্গে আপনার কি মনে হয়?
হ্যাঁ, এটা আমি দেখেছি এই প্রসঙ্গ, এলজিবিটি কিউ কিংবা ধরেন যৌন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এবং এটার সাথে মানে আমরা শিক্ষাকে তো আসলে পরিবার বা সমাজ থেকে আলাদা করে দেখতে পারি না, কারণ আমরা বিদ্যালয়ে যা শিখবো, আমাদের রাষ্ট্রে যে আদর্শ, আমাদের সংবিধানে যা আছে, আমাদের সমাজ কিভাবে চিন্তা করে, সবকিছু আসলে পরস্পর সম্পর্কিত। সো এইখানে আমরা সমাজে আমরা যেভাবে চিন্তা করি সেটারই একটা আসলে রিফ্লেকশন এখানে দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে অনেকে মনে করছেন যে এই বিষয়গুলো হয়তো পাঠ্য বই আসা ঠিক হবে না, অনেকে মনে করছেন যে না আমাদের আসলে বিভিন্ন ধরনের কন্টেন্ট সম্পর্কে আমাদের জানা উচিত, যে বিষয়গুলো পৃথিবীতে আলোচিত হচ্ছে, যে বিষয়গুলো নানা দেশে পড়ানো হচ্ছে, সেগুলোও আসলে আমাদের এখানে আসা উচিত। তো আমি আসলে দুই ধরনেরই আসলে মতামত আমি দেখতে পাই। তো প্রসঙ্গটা হচ্ছে বা প্রশ্নটা হচ্ছে যে কিভাবে পাঠ্য বইতে এই বিষয়গুলো আসলে নিয়ে আসা হচ্ছে, কি উপায়ে এই নলেজটা শিক্ষার্থীদের মধ্যে ট্রান্সফার করা হচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ। এবং আপনি জানেন যে শিক্ষা এমন একটা বিষয়, এখানে যেরকম অনেক স্বতঃসিদ্ধ জ্ঞান আলোচনা করতে হয়, আবার অনেক সেনসিটিভ বিষয় নিয়ে আলোচনা করতে হয়। এবং আমি একটু আগে যেটা বললাম যে শিক্ষকরা আসলে প্রিপেয়ার কিনা, এখন এইরকম একটা সেনসিটিভ বিষয় নিয়ে শিক্ষকরা কিভাবে তাদের শিক্ষার্থীদের সাথে কথা বলবেন, সেই বিষয়টা শিক্ষকদেরকে আগে আসলে প্রস্তুত করা প্রয়োজন ছিল। পাশাপাশি আমাদের যেটাকে আমরা স্টেক হোল্ডার বা অংশীদার বলি, আমাদের প্যারেন্টস, অভিভাবক, শিক্ষক, তাদের সাথে আসলে এনসিটিভির একটা দরকার ছিল বিভিন্ন পর্যায়ে তাদের কথা শোনা, তাদেরকে তাদের অংশগ্রহণটাকে কিভাবে নিশ্চিত করা যায় সেই মেকানিজমটা আসলে তৈরি করা। আমি এই জায়গাতে একটা বড় গ্যাপ দেখতে পাই। ফলে যেটা হচ্ছে যে অনেকের একটা সংশয়, অনেকের একটা চিন্তা, দুশ্চিন্তা সবকিছু আসলে মিলেমিশে একাকার হয়ে গেছে।
আচ্ছা, তো কনসিডারিং এভরিথিং, যে আমাদের হয়তো সেরকম আমাদের শিক্ষাক্রম যেটা এখন দেয়া হয়েছে সেটা পড়ানোর মতো প্রস্তুতি হয়তো আমাদের শিক্ষকদের এবং শিক্ষার্থীদের নেই, কিন্তু তারপরে তো এটা চালু হয়ে গেছে, আমাদের আমরা দেখতে পাবো যে আমাদের ছেলেমেয়েরা তারা এই শিক্ষাক্রমের মধ্য দিয়ে যাবে। তো আপনি যদি বাস্তবতার নিরিখে ব্যাপারটা বিচার করেন এবং সংক্ষেপে যদি আপনি মনে করেন যে এই শিক্ষাক্রমটা চালু হওয়ার পরে, কনসিডারিং অল দ্য ল্যাকিংস উই হ্যাভ, এটা কি আমাদের জন্য ইতিবাচক কিছু বয়ে আনবে বলে মনে করেন আপনি ভবিষ্যতে?
এটা নির্ভর করবে মানে সরকার আসলে এই শিক্ষাক্রমটাকে কিভাবে বাস্তবায়ন করছে সেটার উপরে। তো আপাতত বর্তমান যে পরিস্থিতি সেটার ভিত্তিতে আমি যদি এভাবে বলি, আমি মনে করছি যে এই মুহূর্তে এটা আসলে ইতিবাচক প্রভাব হয়তো নিয়ে আসবে না। তার একটা বড় কারণ হচ্ছে আপনি দেখেছেন যে পূর্বে আমাদের এখানে এসো নিজে করি, আমরা যখন লেখাপড়া করেছি সেরকম একটা বিষয় ছিল, এসো নিজে করি। তো এটা কিন্তু একটা গুড কনসেপ্ট যে আমি অনেক কিছু নিজে নিজে করবো, বই থেকে একটা ধারণা নিব তারপর আমি নিজে নিজে করব। কিংবা কিছুদিন আগে আপনি দেখেছেন যে সৃজনশীল পদ্ধতি, সেটাও কিন্তু একটা ভালো পদ্ধতি যে শিক্ষার্থীরা মুখস্থ না করে তারা সৃজনশীল হয়ে তাদের নলেজটাকে তারা প্রকাশ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এসো নিজে করে কিংবা সৃজনশীল দুটোই কিন্তু আসলে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার একটা বড় কারণ হচ্ছে যে আমার গ্রাউন্ড আমি প্রস্তুত না করে আমি আসলে নতুন একটা কিছু চাপিয়ে দিচ্ছি। তো সেই জায়গা থেকে আমি মনে করছি এটা হয়তো ইতিবাচক প্রভাব নিয়ে আসতে পারবে না। বাট বর্তমান যে শিক্ষামন্ত্রী, কিছুদিন আগে যিনি শিক্ষামন্ত্রী হলেন, তিনি একটা কথা বলেছেন যেটা আমার ভালো লেগেছে। তিনি বলেছেন যে এই যে আলোচনা সমালোচনা হচ্ছে সেগুলোকে কেন্দ্র করে আমরা শিক্ষাক্রমে আমরা পরিবর্তন আনবো, আরো পরিবর্তন আনবো। তা আমি মনে করি যে তিনি যদি এই যে সমালোচনা বা কনসার্ন গুলো আমলে নেন, তাহলে হয়তো তিনি যে বিষয়গুলো নিয়ে আসলে শিক্ষাবিদদের যে আশঙ্কা সেগুলো যদি দূর করেন, তাহলে হয়তো অনেক ক্ষেত্রে পরিবর্তন আনা সম্ভব হতে পারে।
আচ্ছা, না সেটাই তো, আমাদের শিক্ষাক্রমেও এখন বিশেষ করে বাইরের বিশ্বের সাথে তুলনা করে বেশ পরিবর্তন আনা হচ্ছে। তো আপনার অভিজ্ঞতা কি বলে যে অস্ট্রেলিয়ার শিক্ষাক্রমের সাথে যদি আমরা বাংলাদেশের এখন একটা সমপর্যায়ের শিক্ষাক্রমের তুলনা করতে চাই সংক্ষেপে, তো আপনার মূল্যায়নটা কেমন হবে?
যে কোনো শিক্ষাক্রম যে পরিবর্তনের কথা আমরা বলি, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই পরিবর্তনটা করতে হয়, যুগের যে যুগের চাহিদা সাথে তাল মেলানোর জন্য, সময়ের সাথে বা অন্যান্য দেশের সাথে তাল মেলানোর জন্য। কিন্তু এটাও বলা হয় যে কারিকুলামে যে পরিবর্তন সেটা হুট করে কোনো বড় পরিবর্তন না আনা, আস্তে আস্তে পরিবর্তন আনা, সবাইকে প্রস্তুত করে পরিবর্তনটা আনা। আমি একটা আপনার প্রথম প্রশ্ন, আমি দুটো জিনিস বলেছিলাম যে আমি আমার পিএইচডির কাজে আমি দুটো ডকুমেন্টস আমি রিভিউ করব, একটা হচ্ছে আর্লি ইয়ার্স লার্নিং ফ্রেমওয়ার্ক এবং একটা হচ্ছে অস্ট্রেলিয়ান কারিকুলাম সায়েন্স অস্ট্রেলিয়ার। তো আমি একটু খেয়াল করবেন যে অস্ট্রেলিয়ান আর্লি ইয়ার্স লার্নিং ফ্রেমওয়ার্ক এটা এখন চলছে ভার্সন 2 এবং আগে ছিল ভার্সন 1। তারা কিন্তু এই যে আর্লি ইয়ার্স লার্নিং ফ্রেমওয়ার্ক এটা কিন্তু তারা আস্তে আস্তে কিছু কিছু পরিবর্তন আনছে, কোনো মেজর পরিবর্তন তারা একসাথে আনেনি। কিংবা অস্ট্রেলিয়ান কারিকুলাম সায়েন্স এটা ভার্সন এখন চলছে 8.4। তো এই নাম্বার থেকে আপনি বুঝতে পারেন ওরা আসলে টাইম টু টাইম বিভিন্ন ধরনের পরিবর্তন আনছে। কিন্তু বাংলাদেশে আমরা যেটা দেখছি যে যখনই এরকম শিক্ষাক্রম পরিবর্তনের কথা বলা হয় একসাথে একটা বড় পরিবর্তন নিয়ে আসে, যেটা হয়তো আগেরটা চাইতে একটা বিশাল একটা ভিন্ন ধরনের কিছু হয়। তো এই ধরনের আমরা যদি অস্ট্রেলিয়ার সাথে তুলনা করি, দেখবেন যে ওদের কারিকুলাম তারা কিভাবে আস্তে করে একটা গ্রেজুয়াল একটা ধারাবাহিক ভাবে পরিবর্তন আনছে, এবং এই পরিবর্তনটা কিন্তু আর একটা সাথে আর একটা ম্যাচ করতে হয়, কিন্তু আমাদের দেশে সেটা নাই। তো আমাদের যারা শিক্ষা প্রধান রচয় মানে তৈরির সাথে যুক্ত ছিলেন, তারা বলছেন যে তারা অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড বা এরকম বিভিন্ন দেশকে সামনে রেখে করেছেন, কাস্টমাইজ করেছেন। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে ওইসব দেশে যেভাবে পরিবর্তনটা করা হয়, সেই পরিবর্তনটা কিন্তু আমাদের বাংলাদেশে আসছে না। তো আমরা যদি এই তুলনাটা যদি এইভাবে করতে চাই, আমি বলবো যে বাংলাদেশে যে কোনো ধরনের পরিবর্তন, বিশেষ করে শিক্ষায় পরিবর্তনটা আনতে হবে আস্তে ধীরে, এবং আমাদের বাস্তবতার কথা মাথায় রেখে, আমাদের সক্ষমতার কথা মাথায় রেখে।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য, আর সেই সাথে এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমিও আমার পক্ষ থেকে এসবিএস বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি এই ইন্টারভিউর জন্য। বিশেষ করে আমি এই ইন্টারভিউর মাধ্যমে বাংলাদেশের শিক্ষাক্রম নিয়ে আমার যে মন্তব্যগুলো সেগুলো আমি করতে পারলাম, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।
এতক্ষণ আপনারা শুনলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সাম্প্রতিক পরিবর্তন নিয়ে অ্যাসোসিয়েট প্রফেসর গৌতম রায়ের সাক্ষাৎকার। আজ শুনলেন সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব। এটি গ্রহণ করেছি আমি তারেক নুরুল হাসান।
আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন। ফেসবুকে ফলো করুন SBS বাংলা।